বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 1 জুলাই, 17 আষাঢ় এবং ফার্সি 10 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদপাশের অনুষ্ঠান দৃষ্টিপাত। আফগানিস্তানে চলমান সংকট নিরসনের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান ত্রিপক্ষীয় বৈঠকের যে প্রস্তাব দিয়েছে কাবুল কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়েছে। দৃষ্টিপাতের প্রথমেই এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনতে পাবেন। দৃষ্টিপাতের পরের অংশে থাকবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে 7 দিনের কঠোর লকডাউনে গার্মেন্টস শ্রমিকদের ভোগান্তির সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ঘোষণা। ইরান বলল বল এখন আমেরিকার কোর্টে। বাংলাদেশে কঠোর লকডাউনের প্রথম দিনে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেতুমন্ত্রী বললেন সুরক্ষার অনিবার্য প্রয়োজনেই লকডাউন। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের, তার বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। এবং পাকিস্তান আর আমেরিকার ধোকায় পড়বে না বলে ইমরান খানের অঙ্গীকার, কোন আঞ্চলিক উত্তেজনায়ও আমেরিকার শরিক হবে না ইসলামাবাদ। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে চলমান সংলাপের প্রতি সমর্থন ঘোষণা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 2015 সালে স্বাক্ষরিত এই সমঝোতা আবার পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন তার উপর আলোচনা করে এই সমর্থন ঘোষণা করা হয়েছে। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুতেরেস পরমাণু সমঝোতা সম্পর্কে নিরাপত্তা পরিষদকে যে প্রতিবেদন দেন তার বিষয়বস্তু মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হয়। তাতে তিনি পরমাণু সমঝোতা মেনে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। নিরাপত্তা পরিষদে বুধবারের বৈঠকে গুতেরেসের ওই আহ্বানের পুনরাবৃত্তি করেন জাতিসংঘের উপ মহাসচিব রোজেমারি ডিকার্লো। এদিকে ইরান বলেছে আমেরিকা সহ অন্য কোন দেশ যখন পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি তখন এই সমঝোতা রক্ষা করতে তেহরানকে অনেক ক্ষতির শিকার হতে হয়েছে। কাজেই এখন এই সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান। তিনি বলেন পরমাণু সমঝোতা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়নে ইরান সবসময় সদিচ্ছার পরিচয় দিয়েছে, কিন্তু আমেরিকা 3 বছরেরও বেশি সময় আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে 22-31 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে এবং ইউরোপীয় দেশগুলিও এই প্রস্তাব বাস্তবায়ন করতে পারেনি। কাজেই এখন কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকেই এই সমঝোতা পুনরুজ্জীবনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাশিয়া বলেছে ইরানের ব্যাপারে নয়া মার্কিন প্রশাসনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 22-31 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেজেলি নেবেনজিয়া। তিনি বলেন দুঃখজনকভাবে সাবেক মার্কিন প্রশাসনের ইরান সংক্রান্ত নীতি পুনর্মূল্যায়নের কোনো প্রচেষ্টা আমরা বর্তমান মার্কিন প্রশাসনে দেখছি না। প্রকৃতপক্ষে আমেরিকা ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 22-31 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে। রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে তারও কোনো ভিত্তি নেই। এ সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তা অনুমান ও কল্পনা নির্ভর, এসব কথার কোনোটাই বাস্তবসম্মত নয় এবং জাতিসংঘ মহাসচিবও তা স্বীকার করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই দেশের বিচার বিভাগের উপপ্রধান গোলাম হোসেন মোহসিনি এজেইকে বিচার বিভাগের প্রধান পদে নিয়োগ দিয়েছেন। আজ এক ফরমানে সর্বোচ্চ নেতা এই নিয়োগ দেন। বিচার বিভাগের বিদায়ী প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি গত 18 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন। মোহসিনি এজেইকে লেখা ফরমানে আয়াতুল্লাহ উজমা খামেনেই আরও বলেছেন আইন ও বিচার কাজে আপনার মূল্যবান অভিজ্ঞতা, দক্ষতা ও গভীর জ্ঞানের কথা বিবেচনা করে সংবিধানের 157 ধারা অনুযায়ী আপনাকে আমি বিচার বিভাগের প্রধান পদে নিয়োগ দিলাম। হুজ্জাতুল ইসলাম মোহসিনি এজেই বিচার বিভাগের উপপ্রধানের আগে প্রায় 7 বছর ইরানের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদের শাসনামলে ইরানের গোয়েন্দা মন্ত্রী ছিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টে 25 ও 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে আজ। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল 14,646 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 8,301 জন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
দেশ জুড়ে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ এবং মৃত্যু। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক 136 জন মারা গেছেন। এদের মধ্যে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে মারা গেছেন 96 জন। জেলাওয়ারি হিসেবে সবচেয়ে বেশি মারা গেছেন নতুন হটস্পট টাঙ্গাইলে 16 জন। এ জেলায় পাওয়া গেছে সর্বোচ্চ শনাক্তের হার 40.92%। হাসপাতালের শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ভয়াবহ পরিস্থিতি রাজশাহী বিভাগে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 22 জনের মৃত্যু হয়েছে। ওদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা এবং অক্সিজেনের সংকট। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। এদিকে খুলনা বিভাগে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক 35 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় 7 জন, যশোরে 7 জন, খুলনায় 4 জন, ঝিনাইদহে 4 জন, সাতক্ষীরায় 4 জন, মেহেরপুরে 3 জন, নড়াইলে 3 জন, চুয়াডাঙ্গায় 2 জন এবং বাগেরহাটে 1 জন মারা গেছেন। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,245 জন। এর আগে খুলনা বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ 33 জনের মৃত্যু হয়েছিল।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের জীবনের সুরক্ষার জন্য অনিবার্য প্রয়োজনেই এই লকডাউন। লকডাউনের সাময়িক অসুবিধা মেনে নিন, কারণ করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। আজ নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন গত কয়েকদিনে করোনায় ধারাবাহিকভাবে শতাধিক মৃত্যু এবং উচ্চমাত্রার সংক্রমণ ভয়ানক অবস্থার ইঙ্গিত দিচ্ছে। এমন অবস্থায় সচেতনতা ও সতর্কতার সর্বোচ্চ ডিগ্রি অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, লকডাউনে অনেক অসহায় ও খেটে খাওয়া মানুষ সংকটে পড়েছে, কিন্তু সরকার এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কোনো অসহায় মানুষ যাতে কষ্ট না পায়, না খেয়ে থাকে, সেজন্য শেখ হাসিনা সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার তৃণমূল নেতা ও রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এমপি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। রাজ্যপাল উস্কানিমূলক কাজকর্ম করছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এমপি মন্তব্য করেন।
অমান্য করে কুচবিহারে গেছেন, আরো বিভিন্ন জায়গায় গেছেন, যে উস্কানিমূলক কার্যকলাপ করছেন। আমরা আবারও বলছি, পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন নরেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে আজ পর্যন্ত যতজন রাজ্যপাল হয়েছেন, এইরকম টেন্টেড বা যার বিরুদ্ধে এত করাপশনের অভিযোগ রয়েছে, এরকম কোন অভিযুক্ত লোককে রাজ্যপাল নিয়োগ করা আমরা আবারও দাবি করছি। এইরকম টেন্টেড গভর্নরকে আমাদের রাজ্যে রাখবেন না, দয়া করে অবিলম্বে ওদেরকে ওকে বরখাস্ত করুন,
অন্যথায় আমরা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব এবং সংসদে ও লোকসভায় রাজ্যসভায় যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাজ্যপালকে নিয়ে যে ধরনের আলোচনার অবকাশ আছে আমরা সেই সংসদীয় ব্যবস্থাও গ্রহণ করব।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোকায় পড়বে না এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না, একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরও বলেন, ইসলামাবাদ কোনো যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না। ইমরান খান সেদেশের অতীত সরকারগুলোর সমালোচনা করে আরও বলেন, পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি। তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে, কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না। আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটন আফগানিস্তানে 20 বছরের যুদ্ধে পরাজিত হয়েছে। হোয়াইট হাউস তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। আফগানিস্তানের সামরিক বাহিনীর অভিযানে 400+ তালেবান হতাহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন প্রদেশে তালেবান বিরোধী হামলা চালায়। নানগারহার, পাকতিকা, লোগার, গজনি, ওর্দা, কান্দাহার, হেরাত, বাল্ক, জুজান, হেলমান্দ, তোখার, বাদাকশান, কান্দুজ, বাগলান এবং কাপিসা প্রদেশে চালানো অভিযানে 258 তালেবান নিহত এবং 142 তালেবান আহত হয়েছে। অবশ্য তালেবানরা এই পরিসংখ্যান গ্রহণ করেনি। এদিকে তালেবান বাহিনীর শীর্ষ কমান্ডার ইজ্জাতুল্লাহ আনাস কাফিজা প্রদেশের ইলাহ সাই শহরে আফগান সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। পাকতিকা প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত সশস্ত্র কিছু লোক আরগুন উপশহরের একটি সেতু বোমার সাহায্যে ধ্বংস করে দিয়েছে। সেতু ধ্বংসের ঘটনায় ওই সড়কে যান চলাচল এখন বন্ধ রয়েছে। সৌদি আরবের কারাগারে অমানবিক নির্যাতনের কারণে হেঁটে চলার শক্তি হারিয়েছেন সেদেশের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। নির্যাতনের পর তাকে ব্যথা নাশক ওষুধ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মোহাম্মদ বিন নায়েফ 2015 সালের জানুয়ারি থেকে 2017 সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজা সালমান বিন আব্দুল আজিজ এক ফরমানে তাকে ক্ষমতাচ্যুত করে নিজের ছেলেকে ওই আসনে বসান। 2020 সালের 5 মার্চ মোহাম্মদ বিন নায়েফকে তার চাচা আহমদ বিন আব্দুল আজিজের সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মার্কিন টিভি চ্যানেল এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মোহাম্মদ বিন নায়েফকে আটকে রেখে এতটাই নির্যাতন করা হয়েছে যে তিনি এখন কোনো কিছুর সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের বিরুদ্ধে মস্তানির যুগের পরিসমাপ্তি ঘটেছে। যারাই চীনের উপর দমনপীড়নের চেষ্টা করবে তারাই ভয়াবহ পরিণতির মুখে পড়বে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আজ একথা বলেন। শি জিনপিং আরও বলেন, কোন বিদেশি অপশক্তি চীনের অগ্রযাত্রাকে থামানোর চেষ্টা করলে তাদের মাথা নিচু করে দেওয়া হবে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপি। এর শতবর্ষ পূর্তির অনুষ্ঠান আজ বিশাল পরিসরে আয়োজন করে চীন। তিয়ানানমেন স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। মাঝ আকাশে হেলিকপ্টার এবং প্লেন থেকে নানা রং বেরঙের আলপনা আঁকা হয়। একটা পর্যায়ে বিমানগুলো আকাশে এমনভাবে উঠতে থাকে যে দেখে মনে হচ্ছিল আকাশে ১০০ সংখ্যাটি ভাসছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে চলমান সংকট নিরসন করতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ত্রিপক্ষীয় বৈঠকে যে প্রস্তাব দিয়েছে কাবুল কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়েছে। ইরানের আলোচনা প্রস্তাবের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ান আফগানিস্তান, ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ইরানের এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। দুদেশের কর্মকর্তারা পাকিস্তানসহ এই তিন দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং আফগানিস্তানের টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ইরান গত এক বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে যুদ্ধ অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে ইরান তালেবান ও আফগান সরকারের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গেও ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান বিষয়ক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি তাহেরিয়ান সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান সফর করে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আফগান সংকট নিরসনের জন্য কাবুল, তেহরান ও ইসলামাবাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ইরানের প্রস্তাবের প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রীর সমর্থন থেকে বোঝা যায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আঞ্চলিক উদ্যোগে বিরাজমান সংকট নিরসনের প্রতি কাবুলের সমর্থন রয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কাতারে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে কাবুল কর্তৃপক্ষ শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক উদ্যোগ এবং সহিংস কর্মকাণ্ড থেকে তালেবানদেরকে বিরত রাখার উপর জোর দিয়ে আসছে। এ কারণে আফগান সংকট নিরসনে আঞ্চলিক যে কোনো উদ্যোগের প্রতি আফগান সরকার সবসময় স্বাগত জানায়, কারণ তারা জানে ইরান ও পাকিস্তান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেশী দেশ এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানে এই দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সীমান্ত বিরোধসহ আরও বেশ কিছু ইস্যুতে দীর্ঘদিন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মতবিরোধ চলে আসছে, কিন্তু তারপরও আফগান সরকার মনে করে সে দেশে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান বড় ধরনের অবদান রাখতে পারে। এ কারণে ইরান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে আসছে তাতে ত্রিপক্ষীয় বৈঠকের ওই প্রস্তাব দিয়ে পাকিস্তানকেও সামিল করার চেষ্টা করছে ইরান, যাতে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই আন্তরিক হয়। যাই হোক, আফগানিস্তানের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপথে, এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশব্যাপী 7 দিনের বিধিনিষেধ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। এদিকে বৃষ্টি মুখর, আষাঢ়ের দুর্যোগ। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে মহানগরের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি রয়েছে র‍্যাব, বিজেপি ও সেনাবাহিনীর সদস্যরা।
জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও প্রয়োজন বোধে যদি লকডাউন এনফোর্স করার জন্য আমাদের যদি কোনো দায়িত্ব করতে হয়, বেসামরিক প্রশাসনের অনুরোধে আমরা সে সকল দায়িত্ব পালন করব।
এর মধ্যেও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে গ্রেপ্তার, জরিমানা গোনা এবং রাস্তায় দাঁড় করিয়ে রাখার শাস্তি পেতে হয়েছে অনেককে। খোদ রাজধানীতে 500+ ব্যক্তিকে এরকম শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলছেন, শাস্তি দেয়া বা জরিমানা আদায় তাদের উদ্দেশ্য নয়।
জরিমানাটা করা হচ্ছে, আমরা কিন্তু 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা জরিমানা করা হচ্ছে। এবং আমরা বলতে বললাম, জরিমানা কিন্তু ইজ নট আওয়ার মেইন টার্গেট।
চলমান এই লকডাউনে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকলেও বন্ধ নেই গার্মেন্টস কারখানা। নিজস্ব ব্যবস্থাপনায় গার্মেন্টস কারখানা খোলা রেখে শ্রমিকদের পায়ে হেঁটে কর্মস্থলে আসার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফলে দারুণ দুর্ভোগে পড়েছেন এসব পোশাক কারখানার গরিব কর্মচারীরা। গার্মেন্টস কারখানা অধ্যুষিত রাজধানীর বীরপুর এলাকায় আজ সকাল থেকেই কারখানাগামী শ্রমিকদের ঢল লক্ষ্য করা গেছে।
আমার তো খুব কষ্ট হয়েছে, আমি হাইটে আসছি, আমি 7টা বাজে উঠছি, গাড়ি পাই নাই, আর রিক্সা তো ভাড়া বেশি,
বাস বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, তারপর সবকিছুর তো দাম বেশি।
ওনারা পরিষ্কার বলে দিচ্ছে যে গার্মেন্টসে চাকরি করতে হলে গার্মেন্টসে থাকতে হবে, এনে এক সপ্তাহের জন্য আমি গার্মেন্টসে কোথায় থাকবো?
নিজেদের গাড়িও দিয়ে দিচ্ছে না, অফিসের গাড়ি দিয়ে দিচ্ছে না, আবার খোলা।
বিজিএমইএ থেকে স্যার তালিকা করা আছে যে এই গাড়ি রোডে চলতে পারবে, বাট ওনারা বলতেছে যে না, এটা তাদের কর্তৃপক্ষের না।
এই সময় একজন গার্মেন্টস কর্মী ক্ষোভের সাথে বলেন, আপনাদের করোনা হবে দেখে সারা দেশ বন্ধ করা হয়েছে, তাহলে আমরা পোশাক শ্রমিকরা কি মানুষ না? আমাদের বন্ধ দেয় না কেন সরকার? আমাদেরকে মানুষ মনে করলে আমরাও আজ বাসায় থাকতাম। করোনার সময় অন্যান্য সময়ের চেয়ে আমাদের কাজের সময়ও বাড়িয়েছে। আগে রাত 8টায় বাড়ি যেতাম, এখন 10:30টায় ছুটি পাবো। গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হয় না। রাজধানীর উপকণ্ঠে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয়ভাবে গণপরিবহন চালু রয়েছে, আর শ্রমিকদেরকেও বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া গুনে গাদাগাদি করে এসব গণপরিবহনে চড়তে হচ্ছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই 1300 শতাব্দীর বিখ্যাত ইরানি কবি ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমির নাম শুনেছ। তিনি সম্ভবত মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মরমী কবি। তাকে চেনেন না এমন কোনো মুসলিম শিক্ষিত ব্যক্তির অস্তিত্ব কল্পনাও করা যায় না।
মাওলানা রুমির একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মসনবী। মাওলানা দীর্ঘ 14 বছর ধরে মসনবী রচনা করেন। জীবনের অবসান পর্যন্ত তিনি এই লেখা অব্যাহত রাখেন।
আজকের আসরে আমরা রুমির মসনবি থেকে একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে কবিতা ও একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
প্রাচীনকালের ঘটনা। ইরানে তখন দরবেশদের আনাগোনা ছিল অহরহ একটা ব্যাপার। দরবেশদের জন্য তখন ইরানের বিভিন্ন এলাকায় খানকা বা সুফিদের জন্য আবাসন ব্যবস্থা ছিল। সুফিরা যেহেতু শহর গ্রাম সর্বত্র ঘুরে বেড়াত, তাই শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও এরকম খানকার ব্যবস্থা ছিল।
না কেবল দরবেশ বা সুফিদের জন্যই নয়, বরং অচেনা অপরিচিত মুসাফিরদের জন্য এই ব্যবস্থা প্রচলিত ছিল। তাই খানকাগুলো হয়ে উঠেছিল অনেকটা অতিথিশালার মতো। সুফি দরবেশরা এই রকম অতিথিশালার নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারতেন বেশ কিছুদিন। তাদের জন্য থাকা খাওয়ার নিরাপদ ব্যবস্থা ছিল এখানে।
এসব খানকায় ঐতিহ্যগতভাবে একটা নিয়ম প্রচলিত ছিল। নিয়মটা হলো, খানকায় আগে থেকে যারা অবস্থান করবে তারা নতুন অতিথিদের স্বাগত বা অভ্যর্থনা জানাবে, তাদের আদর আপ্যায়নের ব্যবস্থা করবে, কখন কি প্রয়োজন হয় তার দেখভাল করবে।
ওই সময় এক সাদাশীতে ও ভবঘুরে দরবেশ তার গাধায় চড়ে গ্রামে গঞ্জে ও শহর বন্দরে ঘুরে বেড়াতেন। সারা দিন পথ চলতেন আর রাত কাটাতেন কোনো খানকাই বা পীর ফকিরদের দরকায়। এরকম কোনো স্থান পাওয়া না গেলে এই ভবঘুরে ফকির কোনো মসজিদ মাদ্রাসায় রাত কাটাতেন।
একদিন এই দরবেশ গাধায় চড়ে ক্লান্ত হয়ে এক গ্রামে এসে পৌঁছলেন। গ্রামে পৌঁছার পর তিনি লোকজনের কাছে জানতে পারলেন যে কাছেই একটি জঙ্গলের ভেতর ফকিরদের একটি আস্তানা আছে। সংসার ত্যাগী দরবেশ সেখানে গিয়ে দেখলেন একদল ফকির দরবেশ আসর জমিয়ে বসে আছে। আগন্তুক দরবেশ তার গাধাটি নিয়ে গিয়ে খোয়াড়ে বাঁধলেন এবং খানকার একজন খাদেমকে গাধাটি দেখাশোনা করার অনুরোধ জানিয়ে প্রবেশ করলেন ফকিরদের দরবারে।
নবাগত দরবেশকে দেখে আস্তানার দরবেশরা তাকে স্বাগত জানালেন। তাদের ব্যবহারে দরবেশ তার পথের ক্লান্তি ভুলে গেলেন এবং তাদের সাথে কথাবার্তায় মশগুল হয়ে পড়লেন।
এদিকে আস্তানায় উপস্থিত গ্রাম্য মস্তানরা নবাগত দরবেশের গাধাটি দেখে মতলব আটতে লাগল। তাদের কয়েকজন এই দরবেশকে অন্য দরবেশদের চেয়েও বেশি সম্মান দিতে লাগল এবং তার সাথে গল্পগুজবে মেতে উঠল। আর বাকিরা চুপি চুপি আস্তানা থেকে বাইরে বেরিয়ে গেল। তারা খোয়ার থেকে গাধাটি বের করে গ্রামের ভেতর এক পথিকের কাছে বিক্রি করল। তারপর গাধা বিক্রির পয়সা দিয়ে তারা ওই রাতে মরমী সঙ্গীতের আসরের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী কিনল, এমনকি রাতের খাবার দাবার সহ রাত্রি জাগরণের জন্যে যা যা লাগে সব কিছুর আয়োজন করল।
নবাগত ফকির ভীষণ ক্লান্ত ছিল। তার গাধাটিকে যে বিক্রি করে দেওয়া হয়েছে তা সে জানত না। অন্যান্য দরবেশরা যখন তাকে ব্যাপক আদর আপ্যায়ন করতে শুরু করল সে ভীষণ খুশি হয়ে গেল এবং দরবেশদের সাথে মিশে গেল। তার যখন যা লাগে সব কিছুর যোগান দিতে লাগল দরবেশরা।
নবাগত সুফি এরকম মেহমানদারি বা অতিথি আপ্যায়ন দেখে মনে মনে বলল, আজ রাতটা তো দেখছি আনন্দের পসরা সাজানো রাত, তাই আনন্দ খুশিতেই রাতটা কাটানো উচিত। অতিথি পরায়ণতা দেখে মুসাফির দরবেশ সব কিছু ভুলে অর্থাৎ উদাসীনভাবে দরবেশদের সমাবেশে এসে যোগ দিল।
রাতের খাওয়া শেষে দরবেশরা সামার আনুষ্ঠানিকতা শুরু করে দিল। সামা এক ধরনের মরমী সঙ্গীত যা তালে তালে গাওয়া হয়। সামার আসরে ঢুকলেই শোনা যাবে যন্ত্রসঙ্গীতের বিট। বিটের তালে তালে সবাই একসাথে এক ধরনের নাচের মতো দোলে, অবশ্য যে যার মতো নীরবে দোলে তাল ঠিক রেখে। সেই সাথে মরমী সঙ্গীত শিল্পী গান গায়। এই দোলের কারণে অনেকেই সামাকে নাচ বলে থাকেন, যদিও প্রচলিত নৃত্যকলার সাথে এর কোনো সম্পর্ক নেই।
গায়ক যখন তার বাদ্যবাজনা শেষ করল তখন বেজে উঠল আরেকটা সুর। সেই সুরের তালে সবাই মিলে গাইতে শুরু করল আরেকটি নতুন মরমের সঙ্গীত, যে সঙ্গীতের ভেতর একটি পংক্তি দরবেশরা বারবার গাচ্ছিল। পংক্তিটি হল,
হুজুর এলো খুশি এলো, দুঃখ যত মুছে গেল, বলো বলো সবাই বলো, গাধা গেল গাধা গেল।
সবাই যখন তবলার তালে তালে গাধা গেল বলে চিৎকার করে গজল গাইছিল, তখন গাধার মালিক ফকির ভাবলেন এটা বোধহয় এই এলাকার কোনো কাহিনী দিয়ে তৈরি করা গজল। তাই তিনিও অন্য সবার সাথে কোরাসে যোগ দিলেন গাধা গেল বলে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
অবশেষে রাত কেটে সকাল হল। খানকার দরবেশরা এক একজন এক এক দিকে যেতে লাগল। নবাগত দরবেশও যাবার জন্য প্রস্তুত হল, কিন্তু যখন সে খোঁয়ারে গেল তার গাধার সন্ধানে গাধাকে দেখতে পেল না। মনে মনে ভাবল হয়তো বা খানকার খাদেম গাধাকে চড়াতে বাইরে নিয়ে গেছে, কিন্তু খাদেম এলো, তার সাথে গাধা নেই। নবাগত দরবেশ তাকে জিজ্ঞেস করল, এই বেটা, আমার গাধা কই?
খাদেম অবাক হয়ে বলল, গাধা? কোন গাধা?
দরবেশ বলল, কোন গাধা আবার? আমার গাধা? কেন, তোর কি মনে নেই গতকাল আস্তানায় ঢোকার সময় এখানে তোর জিম্মায় আমার গাধাটা রেখেছিলাম?
খাদেম বলল, তাহা মনে থাকবে না কেন, কিন্তু আপনার কি মনে নেই এই গত রাতে যখন এত মজার মজার খানা পিনা খেলেন, এ তা কোত্থেকে এলো? যদি ভুলে গিয়ে থাকেন এই তাহলে শুনুন, আপনার গাধা বিক্রির টাকা দিয়েই ওসব কেনা হয়েছে।
কি বললি? আমার গাধা বিক্রি করে ওসব কেনা হয়েছে? এই এই বেটা, তোকে কে অনুমতি দিয়েছে আমার গাধা বিক্রি করার? বল বল, শিগগিরই বল।
আপনি আমার উপর খেপছেন কেন? গাধা কি আমি বিক্রি করেছি নাকি? এই গাধা তো বিক্রি করেছে খানকার লোকজন।
খানকার লোকেরা বিক্রি করেছে, কিন্তু তুই ওদেরকে গাধাটা দিতে গেলি কেন?
আমি কি করব বলুন, আমি কি জোরে ওদের সাথে পারি? ওরা ছিল 10 জন, সবাই এসে আমাকে ভয় দেখিয়ে বলল গাধাটা নিয়ে যাচ্ছি, যদি কোনো কথা বলিস তোর একদিন কি আমাদের একদিন। এ কথা শোনার পর আমি জানের ভয়ে চুপ করেছিলাম।
আচ্ছা, তা না হয় মানলাম, কিন্তু ওরা চলে গেলে খাবার দাবার কিনে আনার পরও তো আমাকে জানাতে পারতিস, তাহলে নিশ্চয়ই ওদেরকে ধরতে পারতাম।
আমি তো এরকমই করতে চেয়েছিলাম, কিন্তু ঘটনার ঘন্টা দুয়েক পর যখন আস্তানায় গেলাম, তখন শুনতে পেলাম সবার সাথে আপনি জোরে সোরে বলে যাচ্ছেন গাধা গেল। আমি তখন ভাবলাম হে, গাধা বিক্রির ঘটনাটা আপনি নিশ্চয়ই জেনেছেন, হে তাই কিছু না বলে ফিরে এসেছি।
খাদেমের কথা শুনে ফকিরের চেতনা ফিরে এলো এবং আমতা আমতা করে বললেন, তুই ঠিকই বলেছিস বাপু, আসলে সব দোষ আমার, না জেনে না বুঝে ওদের কার্যকলাপ অনুকরণ করে ওদের তোষামোদে ভুলে গেছি আমি। যদি প্রথম থেকেই ভেবে দেখতাম গাধা গেল স্লোগানের অর্থ কি, তাহলে নিশ্চয়ই এমনটি হতো না। এখন আর কি বা করার আছে? আমার অন্ধ অনুকরণই আমার সাথে সাথে তোকেও ধোকা দিয়েছে। কবি ঠিকই বলেছেন, সর্বনাশ করে আবার অন্ধ অনুকরণ, ধ্বংস এ নীতির হোক চির মরণ।
বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে কবি যতীন্দ্রমোহন বাগচীর বিখ্যাত কবিতা কাজলা দিদি। আবৃত্তি করেছে বাংলাদেশের সমন্বিত সাংস্কৃতিক সংসদ সশাসের সদস্য কাজী আফসারা ইমামা।
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শুলুক বলা কাজলা দিদি কই। পুকুরে পাড়ি নেবুর তলে থুকায় থুকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই, সেদিন হতে কেন মার দিদির না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি, দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবে যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ছোপে ছাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই।
কাজী আফসারা ইমামার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে এ কবিতায় এক বনহারা ভাইয়ের আকুতি ফুটে উঠেছে। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে কবি মতিউর রহমান মল্লিকের লেখা ছয়টি ঋতুর খেলা শিরোনামের গানটি। সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী আর গেয়েছে সশাসের শিল্পীরা।
কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা, ও কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা, ও গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তের মেলা, মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা, দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা আমার সোনার বাংলা।
বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
বুকের ভেতর লুকিয়ে রাখে হাজার নিবিড় নদী, চারি সারি ভাটি আলির সেই নদীরা বৈরে নিরবধি, মাছ দরিয়ায় হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে, মন মাঝিরা পাল উড়িয়ে পাল উড়িয়ে পাল উড়িয়ে, দিক হতে দিক দিগন্তে যায় দিগন্তে যায় দিগন্তে। দিগন্তে যায় ভাসে সুখের ভেলা মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা
আমার সোনার বাংলা আমার প্রাণের বাংলা আমার গানের বাংলা
সকাল নামে গাছের পাতা শিশির কণা ধুয়ে ধুয়ে ও ছড়িয়ে পড়ে আলোর পাখি ঘর বাড়ি মাঠ হৃদয় ছুঁয়ে ও বৈরে হাওয়া নির্নাচি ফুল ফসলের খেত মাতি খেত মাতি খেত মাতি শুনিল আকাশ গান গেয়ে যায় গান গেয়ে যায় গান গেয়ে যায় রাঙে গোধুলো বেলা মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা দেশ চির শ্যামলা রে জয় চির শ্যামলা
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন পত্র পত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 1 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 100 বছর পূর্তি আজ গৌরব উজ্জ্বল অতীত নিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম আলো, খালেদা জিয়াকে ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে বললেন আইনমন্ত্রী ইত্তেফাক। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ র্যাব বিজেপি ও আনসার সহ সেনাবাহিনী মাঠে। যুগান্তর, দেশজুড়ে 7 দিনের কঠোর লকডাউন শুরু, দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ। মানব জমিন, দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে হট্টগোল সংসদে, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, সহজলভ্য ড্রোন আশঙ্কা বাড়াচ্ছে নিরাপত্তার, জম্মু হামলা প্রসঙ্গে জানালেন সেনাপ্রধান আনন্দবাজার পত্রিকা। মধ্যবিত্তের মাথায় হাত, বাড়ল দুধের দাম আজকাল। দেশের কোভিড গ্রাফে ফের অস্বস্তি, দৈনিক মৃত্যু পেরোলো হাজারের গণ্ডি। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশে করোনার সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। আজকের প্রায় সব জাতীয় দৈনিকে এ সম্পর্কিত নানা খবর পরিবেশিত হয়েছে। শুরু হলো 7 দিনের কঠোর বিধিনিষেধ, ইত্তেফাকের শিরোনামেটি। প্রথম আলোর শিরোনাম, কঠোর বিধিনিষেধে ঢাকার রাস্তা ফাঁকা, লকডাউনে রাজধানীতে সেনা টহল, এই শিরোনাম করেছে যুগান্তর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের শুরুর দিন বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ র‍্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে সকাল থেকেই। রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে। এছাড়া লকডাউন বাস্তবায়নে আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় রাজধানীর অধিকাংশ এলাকা জনমানব শূন্য, মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট, সেনাবাহিনীর গাড়ি রাস্তায় টহল দিচ্ছে।
দেশ জুড়ে 7 দিনের কঠোর লকডাউন শুরু, দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, উত্তরা আবদুল্লাপুর এলাকার রিক্সাচালক সাদেক বলেন, এতদিন তো রিক্সা চালাতে পেরেছি, আজ তো রাস্তায় কোনো মানুষ নেই, কি করে সংসার চালাব। জসীমউদ্দিন এলাকার সিএনজি অটোরিকশা চালক আব্দুল করিম বলেন, রাস্তাঘাট ফাঁকা, কোনো যাত্রী নেই, সামনের দিনগুলো কেমন করে চলবে। অভাবের বোঝা মাথায় নিয়ে চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন মোহাম্মদ আয়ুব আলী। 66 বছর বয়সে পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। চোখে মুখে কষ্টের ছাপ নিয়ে আয়ুব আলী জানান, অভাবের সংসারে আমি একমাত্র উপার্জনকারী, স্ত্রী, 4 মেয়ে ও 3 ছেলেমেয়ে নিয়ে আমার সংসার। 5 বছর ধরে ফুটপাথে ঘুরে ঘুরে ব্যবসা করছি, লকডাউনে চলার মতো কোনো রাস্তা নেই, আমাদের মতো মানুষের অনেক ক্ষতি হবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, পেটে কোনো ভাত যাবে না। এখনই তো আমাদের পেটে ভাত নেই। শুধু আয়ুব আলী নন, এই শহরে অনেকেই চোখে মুখে কষ্টের ছাপ নিয়ে তার মতো দুশ্চিন্তায় আছেন।
খালেদা জিয়াকে ক্ষমা চেয়ে বিদেশ যেতে হবে, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর বাইরে আইনের অন্য কোনো বিধান দেখাতে পারলে আইন পেশা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও জানান তিনি। গতকাল সংসদে আইনমন্ত্রী একথা বলেন। আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো উচ্চ আদালতে মুলতবি রয়েছে। অবস্থায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, তাই জাতীয় সংসদে আইনমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক।
দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে সংসদে হট্টগোল, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনাকালে স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংসদ অধিবেশনে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের সদস্যরা। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য বিভাগের মঞ্জুরি দাবির উপর বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের দেয়া বক্তব্যে অধিবেশন কক্ষে হট্টগোল হয়েছে। বিরোধী সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে মন্ত্রী তাদের দায়িত্ব নিতে বলেন, ঢালাও অভিযোগ অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন। বিএনপির রুমিন ফারহানা স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, স্বাস্থ্য খাতে এই যে বরাদ্দ দিচ্ছি সেটা কোথায় যাচ্ছে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, সব লকডাউন, সেবা কোথায় নিচ্ছেন, সব বাংলাদেশের হাসপাতালেই সেবা নিচ্ছেন, ভালো আছেন সবাই, ভারতের মতো তো আমাদের অক্সিজেন সংকট নেই। তবে মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, সাতক্ষীরায় অক্সিজেন সংকটে 9 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, সাময়িক স্বস্তি নিমিষেই উধাও, দেশের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 48,786 জন, লাফিয়ে বাড়ল মৃত্যু হারও। তবে চলতি বছরের মধ্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করার পথে এগোচ্ছে কেন্দ্র, তবে তার মধ্যে টিকা নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে।
সহজলভ্য ড্রোন আশঙ্কা বাড়াচ্ছে নিরাপত্তা, জম্মু হামলা প্রসঙ্গে জানালেন সেনাপ্রধান। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, সহজলভ্য হয়েছে ড্রোন, আর সেখানেই উঁকি মারছে নিরাপত্তার আশঙ্কা। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন হামলা প্রসঙ্গে একথাই বললেন সেনাপ্রধান এম নারাভানে। তিনি বলেন, বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি দেশহীন গোষ্ঠীগুলোর কাছে ড্রোন পাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে, ফলে আমাদের সামনে চ্যালেঞ্জ আরো বেড়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ঘোষণা করেছে রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণসাগরের সামরিক উপস্থিতি বজায় রাখবে এই জোট। মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস বিষয়ক ন্যাটোর বিশেষ প্রতিনিধি জেমস অ্যাপাথুরাই এ ঘোষণা দিয়েছেন। তিনি জর্জিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেছেন, ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের সঙ্গে রাশিয়া কি আচরণ করেছে তা ন্যাটোকে জানিয়েছে লন্ডন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ঘোষণা। ইরান বলল, বল এখন আমেরিকার কোর্টে। বাংলাদেশে কঠোর লকডাউনের প্রথম দিনে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেতুমন্ত্রী বললেন, সুরক্ষার অনিবার্য প্রয়োজনেই লকডাউন। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের। তার বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। এবং পাকিস্তান আর আমেরিকার ধোঁকায় পড়বে না বলে ইমরান খানের অঙ্গীকার। কোনো আঞ্চলিক উত্তেজনায়ও আমেরিকার শরিক হবে না ইসলামাবাদ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205273। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।